বাংলা অনুষ্ঠান
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সরকার ৩ কোটি আমেরিকান ডলার WFP কে দেওয়ার ঘোষণা দিয়েছে।
আরও রয়েছে আমাদের কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষরায়ের প্রতিবেদন।
বিহারের মুঙ্গেরে উত্তর হওয়া 80টি অস্ত্রের খোল পাচার হয়েছিল কলকাতা থেকে।
আর আপনারা জানেন আজকে বুধবার আমাদের নিয়মিত পরিবেশনা রয়েছে হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশে মাদক নির্মূল অভিযান ও মানবাধিকার লঙ্ঘন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার চীনে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। সম্প্রতি গুয়াংজাওতে একজন কর্মকর্তা সূক্ষ্ম এবং অস্পষ্ট তবে অস্বাভাবিক শব্দের চাপ অনুভব করতে শুরু করেন। বেজিংয়ের যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে সেই কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে রোগ নির্ণয় করার জন্য। এতে দেখা গেছে তার মস্তিষ্কে হালকা আঘাতের সৃষ্টি হয়েছে। বুধবারের দেওয়া সতর্কতায় যুক্তরাষ্ট্র সরকার এই লক্ষণের কোনো কারণ ব্যাখ্যা করেনি, তবে এই ধরনের আর কোনো খবর চীনের অন্যান্য জায়গা থেকে আসেনি। যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে। তারা পরামর্শ দিয়েছে যারা এ ধরনের অস্বাভাবিক শব্দ অনুভব করবেন তাদেরকে অন্যত্র সরে যেতে, যেখানে এই শব্দের সমস্যা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নোভার্ট জানিয়েছেন তারা অনুসন্ধান চালাচ্ছেন কি কারণে এমন ঘটনা ঘটল। সপ্তাহের শুরুতে একটি মেডিকেল টিম গুয়াংজাওয়ে যাচ্ছে দূতাবাসের কর্মকর্তাদের চিকিৎসা সেবা দিতে। দক্ষিণ কোরিয়ার 8 জন সাংবাদিক বুধবার উত্তর কোরিয়ায় পৌঁছে গেছেন। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর কেন্দ্রে ভেঙে ফেলা পর্যবেক্ষণের জন্য তারা শেষ মুহূর্তে সে দেশের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পান। মঙ্গলবার বিমানে বেজিং থেকে উত্তর কোরিয়ার ওয়ানসান শহরে যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন এবং রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সোল বলেছে দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরা তা করতে পারেনি কারণ পিয়ংইয়ং তাদের সে দেশে যাওয়ার অনুমতি দেয়নি। দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় বলেছে উত্তর কোরিয়া শেষ পর্যন্ত বুধবার তাদের অনুমতি দেয় পানমুনজাম সংযোগ চ্যানেলের মাধ্যমে বার্তা পাঠিয়ে। সাংবাদিকরা সামরিক বিমানে ওয়ানসানে সরাসরি চলে যান। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2016 সালে তার নির্বাচনী প্রচার অভিযানে 3 কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য FBI যে এজেন্ট ব্যবহার করে সেই ঘটনাকে স্পাই গেট আখ্যা দিয়েছেন। তিনি টুইটারে বলেছেন এটা ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক কেলেঙ্কারির ঘটনা। রাশিয়ার সঙ্গে ট্রাম্প নির্বাচনী অভিযানের সম্ভাব্য যোগসাজশ সম্পর্কে যে বিশেষ কৌঁসুলী রবার্ট মুলারের তদন্ত চলছে, আমেরিকান নেতা টুইটারে তার তীব্র সমালোচনা করেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো যে ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টিভেন হ্যালপার নামে এক আমেরিকান বৈদেশিক নীতি বিষয়ক শিক্ষাবিদকে ব্যবহার করে ট্রাম্প উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগের জন্য, ট্রাম্প সে কারণেই ক্ষুব্ধ। বাংলাদেশে মাদক বিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরও 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
গত 16 থেকে 23 মে পর্যন্ত 8 দিনে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এবং গোলাগুলিতে অন্তত 50 জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে অধিকাংশই মাদক ব্যবসায়ী। মানবাধিকার কর্মীরা মাদকের বিস্তারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে মাদক বিরোধী অভিযানে তাদের ভাষায় আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বন্দুকের ব্যবহার করছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন,
আমরা মাদক বিরোধী অভিযান চাই এবং সেটাকে নিঃসন্দেহে নন পলিটিক্যাল চাই, অর্থাৎ তার মানে ক্রস ফায়ার দিতে হবে, তাদেরকে আইনের আওতায় তাদের বিচার করতে হবে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার বিরোধীদের দমনের কাজেও ব্যবহার করা হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা হিসেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে $3 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে WFP বলেছে, 2017 সালের আগস্ট মাসে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সৃষ্টি হওয়ার পর যুক্তরাষ্ট্র সরকার যে $2.5 কোটি দিয়েছিল, এই অর্থ তার অতিরিক্ত। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার জন্য আরও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় অর্থ না পেলে শরণার্থীদের ক্ষুধার্ত থাকতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
কলকাতা শহরের অদূরে কথিত অস্ত্র কারখানার বিষয়টি খতিয়ে দেখছে বিহার পুলিশের গোয়েন্দারা, জানাচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত সন্দেহে ধৃত গ্রেপ্তার হওয়া পাচারকারীর বয়ানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। বিহারের মুঙ্গেরে উত্তর হওয়া 80টি অস্ত্রের খোল পাচার হয়েছিল কলকাতা থেকে, পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি করেছে পাচারকারীরা। বিহার পুলিশের সন্দেহ, কলকাতা বা তার আশেপাশেই তৈরি হচ্ছে পিস্তলের খোল, কলকাতা হয়ে তা যাচ্ছে পৌঁছে যাচ্ছে মুঙ্গেরের বেআইনি অস্ত্র কারখানায়। এই খোলগুলির ভিতরে যন্ত্রাংশ বসিয়েই তৈরি হচ্ছে আস্ত একটা পিস্তল, পরে অর্ডার মাফিক তা পাচার হচ্ছে এই রাজ্যেও। পুলিশ সূত্রের খবর, সন্দেহভাজন কয়েকজন সবজি বিক্রেতার সন্ধান চালানো হচ্ছিল বেশ কিছুদিন ধরেই, কারণ সবজির আড়ালেই যে কলকাতা থেকে বিহারে অস্ত্রপাচার হচ্ছে সেই খবর এসেছিল পুলিশের কাছে। কয়েকজন পাচারকারীর মোবাইল ফোনের সূত্র ধরেই এই খবর পায় পুলিশ। বিহারের লক্ষ্মীসরাইয়ে একটি মুঙ্গেরগামী বাস দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালায়। কয়েকটি সবজির বস্তা পরীক্ষা করাতেই বেরিয়ে পড়ে 80টি পিস্তলের বডি। বাসের ভিতর থেকে গ্রেপ্তার হয় বিহারের 4 অস্ত্রপাচারকারী, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ মুক্তার ও মোহাম্মদ নাসিম। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
2016 সালে ভারতীয় নাগরিকত্ব আইনের সংশোধনের প্রক্রিয়া শুরু হবার পর সেটি এখন সংসদীয় কমিটির বিবেচনার আওতায়। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন গৌতম গুপ্ত তার রিপোর্টে।
2016 সালে ভারতের প্রস্তাবিত নাগরিকত্ব আইনের সংশোধনের উদ্যোগের সূচনা হয়েছিল। তার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েই দেশের রাজনৈতিক আকাশে সিঁদুরে মেঘ ঘনাচ্ছে। ওই সংশোধনের মূল কথা হল, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান থেকে ভারতে চলে আসা মুসলিম ভিন্ন অন্যান্য 6 সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। সরকারের বক্তব্য, ওই 3 প্রতিবেশী দেশে মুসলিম জনগোষ্ঠী সংখ্যাগুরু, কিন্তু সেখানকার সংখ্যালঘুরা স্বদেশ থেকে পলাতক, প্রধানত অত্যাচারের মুখে পড়ে। এদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া একটা মানবিক সিদ্ধান্ত, কিন্তু আবার অসমের আশঙ্কা, প্রতিবেশী দেশের নাগরিকরা এইভাবে আসামে চলে আসতে থাকলে বিপন্ন হয়ে উঠবে অসমীয় আত্মপরিচয় ও সংস্কৃতি। সংসদীয় কমিটি প্রস্তাবিত বিলটি পর্যালোচনা করতে গিয়ে এখন নানান জটিল প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বিজেপি সরকার বিদেশের সংখ্যালঘুদের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে নিজের দেশের সংখ্যাগুরুদের নানান প্রশ্নের জালে জড়িয়ে পড়ছে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাইভস লড্রিয়ান বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করবার ঝুঁকি নেওয়া হবে। এ সপ্তাহে আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুমকি দেন যে ইরান তাদের আচরণ পরিবর্তন না করলে তারা নজিরবিহীন আর্থনৈতিক চাপ প্রয়োগ করবে। একটা নতুন পারমাণবিক চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও 12 পয়েন্টের দাবি উত্থাপন করেছেন। লড্রিয়ান ফ্রান্স বেতারকে বলেছেন, নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে সংলাপ শুরু করার পথ তৈরি হবে না, বরং ইরানের রক্ষণশীলদের অবস্থান জোরদার হবে এবং প্রেসিডেন্ট হাসান রুহানির অবস্থান দুর্বল হবে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো
শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশে মাদক নির্মূল অভিযান ও মানবাধিকার লঙ্ঘন। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহেরা কিবিয়া। শ্রোতারা যেমনটি শুনলেন, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে মাদক নির্মূল অভিযান ও মানবাধিকার লঙ্ঘন। বিষয়টির মধ্যে এক ধরনের আপাত বিরোধিতা রয়েছে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে মাদক নির্মূল অভিযানের মতো এমন একটা ভালো কাজের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক সাংঘর্ষিক হবে কেন? আজকে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের মধ্য দিয়েই এই সম্পর্কে বিশ্লেষণাত্মক আলোচনা করবেন আমাদের প্যানেল সদস্যরা। আজ টেলি সম্মিলনী লাইনে আমাদের সঙ্গে ঢাকা থেকে যোগ দিয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও রয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রবীণ সাংবাদিক ও বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। জনাব সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আর শ্রোতারা প্রশ্ন করতে চাইলে আপনারা এখনই এই নাম্বারে ফোন করতে পারেন 2026193062। তাছাড়া ভয়েস অফ আমেরিকা বাংলার ফেসবুকেও প্রশ্ন কিংবা মন্তব্য পাঠাতে পারেন। মাদক দ্রব্য বলাই বাহুল্য ব্যক্তির, সমষ্টির, সমাজের, একটি প্রজন্মের, গোটা দেশের সর্বনাশের কারণ হতে পারে নিঃসন্দেহে। বিশ্বব্যাপী মাদকদ্রব্যের সংক্রমণ বড় রকমের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি পুরো প্রজন্মকে নেশাগ্রস্ত করে সভ্যতাকে ধ্বংস করা যায়। বাংলাদেশেও দিনে দিনে মাদকদ্রব্যের প্রচলন ও প্রভাব বাড়ছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ব্যবসা নির্মূল করার আহ্বান জানিয়েছেন, ঠিক তেমনিভাবে যেমন করে বাংলাদেশ সন্ত্রাসবাদের মোকাবিলা করেছে। মাদক ব্যবসায়ী এবং চোরা চালানকারীদের বিরুদ্ধে অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয় ব্যাপার। তবে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে পুলিশ ও র্যাবের গুলি চালনার ঘটনায় অনেকে নিহত হয়েছে। গত এক সপ্তাহে এই নিহতের সংখ্যা 40 থেকে 50-এর মধ্যে রয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন যে মাদকদ্রব্য নির্মূল করার অভিযানে মানুষের প্রাণহানি গ্রহণযোগ্য নয়। অপরাধীর শাস্তি হওয়া উচিত, কিন্তু অপরাধ প্রমাণের আগেই কারো প্রাণনার সমর্থন করা যায় না, প্রমাণের পরেও প্রাণনার সমর্থন করা যায় না যদি না বিচারে সেটা বলা হয়। আলোচনার এই জায়গাটা খুব সূক্ষ্ম, স্পর্শকাতরও বটে। অপরাধ দমন যেমন দরকার, তেমনি দরকার সকল মানুষের অধিকার সংরক্ষণ। এবার আমরা শ্রোতাদের কাছ থেকে প্রশ্ন নিতে যাচ্ছি। প্রশ্নকারীদের অনুরোধ, আপনাদের প্রশ্ন বা মন্তব্য অনুগ্রহ করে সংক্ষিপ্ত রাখবেন। আমাদের প্রথম প্রশ্ন কর্তা কি টেলিফোন লাইনে আছেন? হ্যালো।
হ্যালো,
হ্যাঁ, আপনার নাম বলুন।
আপনি
জি বলুন। বলুন ফারজানা লিসা। বলুন ফারানা লিসা।
আমাদের আজকের বিষয়, বাংলাদেশে মাদক নির্মূল অভিযান ও মানবাধিকার লঙ্ঘন। মাদক ব্যবসায়ী সহ যে কোনো সন্ত্রাসীকে ক্রসফায়ারের নামে হত্যা করা মানে মানবাধিকার লঙ্ঘন। যে কোনো অন্যায় অপরাধকে বিচারের আওতায় এনে তার শাস্তি দেওয়া উচিত, অথচ সেটা হচ্ছে না। মাদক বিরোধী এই অভিযান শুরু হয়েছে মে মাসের শুরুতে। আমার প্রথম প্রশ্ন, মাদক নির্মূল অভিযানে কেন আমরা প্রমাণ ছাড়া, বিচার ছাড়া মানুষকে ক্রস ফায়ারে আনছি? আমার দ্বিতীয় প্রশ্ন, বলা হচ্ছে মাদকের শিকড় বাকড় সহ সব তুলে নিয়ে আসা হবে। এক্ষেত্রে মাদক ব্যবসায়ের যারা গডফাদার তাদের ধরে আনতে পারছি না কেন? তাহলে কি আমরা বলবো এতে সরকারি কর্মকর্তা অথবা প্রশাসন এদের অক্ষমতা? ধন্যবাদ।
ধন্যবাদ ফারহান আলিসা আপনাকে। প্রথমেই এর জবাবের জন্য আমি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি।
ধন্যবাদ। আজকে যে প্রশ্নটা ফারহান আলিসা করলেন সেই প্রশ্ন তো আমাদেরও, যে কিসের জন্য সব ছেড়ে এই ধরনের একটা পন্থা গ্রহণ করা হলো, যেখানটায় কোন রকম বিচারের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে যাকে অভিযুক্ত মনে করা হচ্ছে এবং কারা মনে করছেন, এরা কাদের চিন্তা অনুযায়ী কিংবা কাদের অভিমত অনুযায়ী এরা অভিযুক্ত সেটাও আমরা কোনো কিছু জানতে পারছি না। তাদেরকে বন্দুকযুদ্ধের মধ্যে দিয়ে তাদের প্রাণহরণ করা হচ্ছে কিংবা আমরা দেখছি যে তারা মারা যাচ্ছে। আপনারাই এই মুহূর্তে হিসাব দিলেন যে গত এক সপ্তাহে 50 জনের কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছে, তো সেখানে আমাদের প্রশ্ন যে এই সিদ্ধান্তগুলি কোথা থেকে হচ্ছে, কেমন করে হচ্ছে, কারণ আমাদের সংবিধান কিংবা আমাদের যে দণ্ডবিধি রয়েছে, আমাদের যে আইন ব্যবস্থা রয়েছে, সেটার কোথাও এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো ধরনের অনুমোদন নেই। এই অনুমোদন ব্যতীত এই পদক্ষেপটা নেওয়ার সিদ্ধান্ত কোথা থেকে এলো? প্রধানমন্ত্রী খুবই আমি মনে করব যে সময়োচিত ভাবেই বলেছেন যে মাদকের যে ব্যাপকতা বেড়েছে সেটা নির্মূল করতে হবে, সেই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই এবং কোনো রকম দ্বিমত নেই, কিন্তু আমাদের সংবিধান তো আমাদেরকে পন্থা বলে দিয়েছে, আমাদের আইন ব্যবস্থা তো আমাদেরকে বলে দিয়েছে যে যতই দুর্ধর্ষ অভিযুক্ত ব্যক্তি হোক না কেন, সন্ত্রাসী হোক না কেন, তারা আসামি বলে প্রমাণিত হয়ে গেলেও বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে না নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে এই ধরনের একটা বন্দুকযুদ্ধের মধ্যে দিয়ে মেরে ফেলা যায় না। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি জানা সত্ত্বেও যে এই মানুষগুলি 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছে, তাদের সঙ্গে সঙ্গে গিয়ে মানুষ হত্যা করেছে, নারী ধর্ষণে সহযোগিতা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করার ব্যাপারে এদের যথেষ্ট প্রমাণ ছিল, তারপরেও কিন্তু আমরা প্রচলিত আইনের মাধ্যমে বিচার করে তাদেরকে শাস্তি দিয়েছি, এরশাদ শিকদারের মতন দুর্ধর্ষ ব্যক্তিকে শাস্তি দিয়েছি, বাংলা ভাইয়ের মতন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে। কাজেই যে প্রশ্নটা ফারহান আলিসা করলেন, আমরাও রাষ্ট্রের কাছে মানবাধিকারের পক্ষ থেকে এই প্রশ্নটাই বারবার করে যাচ্ছি।
জি সৈয়দ মাহমুদুল্লাহ।
হ্যাঁ সুলতান, এখন চমৎকার বিশ্লেষণ করেছেন এবং প্রশ্ন করতে নিজেও সে সম্পর্কে তার অভিমত বিশ্লেষণ এক ধরনের দিয়েছেন। আসলে তো মাত্রই অভিযান শুরু হলো এই মাসেই, তো এর ভিতরে এত লোক মারা গিয়েছেন এটা শুনতে বিস্ময়কর মনে হয়, কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র আমরা কি এই ক্ষেত্রেই দেখছি যে এই মাদক বিরোধী অভিযানে বাংলাদেশে বিনা বিচারে লোক মারা হচ্ছে, নাকি আমরা দেখছি যে এই ট্রেন্ডটা, এই প্রবণতাটা বছরের পর বছর ধরে ভর্তৃপক্ষের আগে যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তার আমলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যখন গঠন করা হলো, এক ধরনের মানে সামাজিক অপরাধী খুনি এদেরকে শাস্তি করার নাম করে, তখন থেকে এই প্রায় একই প্রেস রিলিজও তারা ইস্যু করেন যে তাকে তাদেরকে ধরতে গিয়েছিল সেখানে ওরা আক্রমণ করেছে, আইন রক্ষাকারী বাহিনীর উপরে পাল্টা আক্রমণে ওরা মারা পড়েছে। এই খালি স্থান এবং পাত্রটা নাম চেঞ্জ করে ওই একটা প্রেস রিলিজই গত 10 বছর থেকে চালিয়ে যাওয়া হচ্ছে, ফলে এই ট্রেনটা, এই যে হত্যার ব্যাপারটা বলা হচ্ছে বিনা বিচারে, এটা শুধু এই অপরাধ না, যে কোনো অপরাধের কথা, সাম্প্রতিক বছর 2-3-1 ভিতরে সন্ত্রাসীদের কথা বলা, জঙ্গিদের কথা বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এই গত বছর দশের থেকে এই ধারাটা মানে প্রথমে তো র‍্যাব শুরু করেছিল বলা হয়, তারপরে পুলিশের বিভিন্ন শাখাও এরা করছে, অন্যান্য বাহিনীগুলো করছে, এই ধারাটা পুরোপুরি কেবলমাত্র এই একটা ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে যে বিনা বিচারে কাউকে আমরা যে ধরে নেব, কে নির্ধারণ করে দিলেন যে এই লোকটি অপরাধী, অপরাধ করলে তার এই শাস্তি মৃত্যুদণ্ডকে দিচ্ছে, ফলে এটা সুলতানা কামাল যেমনটা উল্লেখ করলেন যুদ্ধাপরাধীদেরকে জানা সত্ত্বেও গ্রামের লোক জানে, দেশের লোক জানে, মতিউর রহমান নিজামের মতো লোক এই ধরনের লোককেও তো বিচারের আওতায় এনে তাদেরকে আদালত দণ্ড দিয়েছেন, তেমনি ভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে তো ধরে শেখ হাসিনা ক্ষমতায় প্রধানমন্ত্রী, তিনি তো বলেন নিজেদেরকে ধরে ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলো না, বছরের পর বছর প্রায় বিলম্বিত প্রক্রিয়া বলা হয়, দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে মানে একটার পর একটা আদালত তাদের রায় দিয়েছে, তার বিরুদ্ধে আপিল করেছে, এই করে চূড়ান্ত আপিল শেষ হওয়ার পরে তারপরে তাদের শাস্তি কার্যকর করা হয়েছে। ফলে এইখানে জাস্ট ধরলো মারলো, এই যে 10 বছর ধরে প্রক্রিয়াটা চলছে, যে কোনো ক্ষেত্রেই হোক সেটি বন্ধ করা উচিত।
জি, আমাদের পরবর্তী প্রশ্নকর্তা, হ্যালো, কে বলছেন? সালাউদ্দিন সাগরের থাকার কথা। আমরা তাহলে পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাব। তার আগে একটা প্রশ্ন করতে চাই, যে এই বন্দুকযুদ্ধ যেটা হচ্ছে সেটাকে কেউ কেউ বলছেন তথাকথিত বন্দুকযুদ্ধ, অর্থাৎ সত্যিকারের বন্দুকযুদ্ধ নয়, র‍্যাব কিংবা পুলিশ একতরফাভাবে মারছে। আবার কেউ কেউ বলছেন সরকার পক্ষ থেকে বলা হয়েছে, র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে সত্যিকার অর্থেই বন্দুকযুদ্ধ। কারণ এটাও আমরা জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর অল্প সংখ্যক লোক হলেও তারা আহত হয়েছেন। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন অ্যাডভোকেট সুলতানা কামাল?
দেখুন, আমরা যে কথাটা একটু আগে প্রবীণ সাংবাদিক মাহমুদুল্লাহ বললেন যে এই ঘটনাগুলি তো অনেকদিন ধরেই ঘটছে, এই বিচার হত্যাকাণ্ডের সেই যৌথ বাহিনী থেকে শুরু হয়েছে। বিডিআর যখন একসময় হত্যাকাণ্ড, সেই সময় বিডিআর ছিল, তারা একসময় এই ধরনের হত্যাকাণ্ড করেছে। তারপরে র‍্যাব গঠিত হয়েছে 2004 সালে, তখন থেকে এগুলি আরো বেশি প্রকট আকার ধারণ করেছে। আমরা কিসের জন্য এটা বিশ্বাসযোগ্যতা পায় না, দুটো কারণ। একটা হলো যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একই ধরনের গল্প শুনতে পাই। অনেক জায়গায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসে যে যাদেরকে বলা হচ্ছে বন্দুকযুদ্ধে মারা গেছে তাদেরকে আসলে 2-3 দিন আগেও ধরে নিয়ে যাওয়া হয়েছে, পাড়া প্রতিবেশী দেখেছে এবং সবার কাছেই সেটার মোটামুটি একটা চিত্র আছে যে তাদেরকে আগে ধরে নিয়ে যাওয়া হয়, পরে বলা হচ্ছে যে বন্দুকযুদ্ধে তারা আগে আক্রমণ শুরু করেছিল, তখন আত্মরক্ষার্থে র‍্যাব কিংবা পুলিশ গুলি করেছে এবং সেখানে এই ঘটনা ঘটেছে। এবং অবধারিত ভাবে যারা আক্রমণ করছে তারাই মারা যাচ্ছে। হ্যাঁ, আহত হচ্ছেন 2-1 জন পুলিশ, তাদের জন্য আমাদের সমবেদনা রয়েছে নিশ্চয়ই, তারা যদি একটা কাজ করতে যে আহত না, আমাদের জন্য তারা যাচ্ছে না, আমাদেরকে রক্ষা করার জন্য, অবশ্যই তাদের প্রতি আমাদের যথেষ্ট সমবেদনা রয়েছে এবং ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু অবধারিত ভাবে ওই ব্যক্তিটি মারা যাচ্ছে না, আর কেউ মারা যাচ্ছে না। এই যে একের পর একই গল্প সাজিয়ে সাজিয়ে যখন আমাদের সামনে আসছে তখন সেটা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। দ্বিতীয় কথা হলো, আপনারা লক্ষ্য করে থাকবেন যে র‍্যাবের মহাপরিচালক কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিংবা ওবায়দুল কাদের এখন সরকারের মুখপাত্র, তিনিও কথা বলেন, তিনি বলেন যে জনগণ এটা পছন্দ করছে, জনগণ এটা প্রশংসা করছে। তো জনগণ কিসের প্রশংসা করছে? বন্দুকযুদ্ধের প্রশংসা করছে, বন্দুকযুদ্ধটা পছন্দ করছে, না এরা যে মারা যাচ্ছে সেটা পছন্দ করছে? তো যখন ওই কথাটা বলা হয় তখন বোঝাই যায় যে এই মারা যাওয়ার ব্যাপারটাকেই তারা প্রশংসার জায়গায় নিয়ে আসছেন। তার মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেখানে রাষ্ট্র যখন অস্ত্র হাতে কোনো ব্যক্তিকে অভিযোগের ভিত্তিতেই মেরে ফেলে সেটাও জনগণ পছন্দ করছে, কারণ তারা সেটাও বলে দিচ্ছেন যে কেন পছন্দ করছে, কারণ জনগণ জানে যে এদেরকে যদি বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া হয় তাদের বিচার কোনোদিনই হবে না। তো যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, রাষ্ট্রীয় বাহিনী, তারাই তো আমাদের সবকিছুর প্রতি অনাস্থা নিয়ে আসছেন, নিজেদের প্রতি অনাস্থা সৃষ্টি করছেন, বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা সৃষ্টি করছেন। কাউকে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে লক্ষ লক্ষ লোক রয়েছে যাদের বিরুদ্ধে মাদক কারবারই বলা হচ্ছে এখন, যে এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এদের বিচার কবে শেষ হবে? বিচার যদি কবে শেষ হবে প্রশ্ন থাকে, তো কবে এদেরকে মেরে শেষ করা হবে এবং কতজনকে মেরে শেষ করা হবে?
জি, সৈয়দ মাহমুদুল্লাহ এই সম্পর্কে কিছু বলবেন? যে
এই তো একই কথাই তো আমরা বলবো, উনি তো অত্যন্ত চমৎকার ভাবে বিশ্লেষণ করলেন, উনি আমাদের দেশের বিখ্যাত মানবাধিকার নেত্রী, তারা তো কাজ করে চলেছেন বছর পর বছর, সোচ্চার হচ্ছেন তার মতো তার অন্যান্য সহকর্মীরা, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। মাদকের প্রসার বাংলাদেশে না বিশ্বব্যাপী একটা মিনি এসে দাঁড়িয়েছে মানব সভ্যতার জন্য একটা সংকটের কারণে। এই আমেরিকাতে ওই ধরনের মাদক না হলে ওপিওর যে ক্রাইসিসটা, আপনি মানিস লোক সাহেব আপনি নিজেই জানেন যে কি একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং এই নিয়ে দেশেও এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। তো আমাদের দেশে এটা তরুণ সমাজের ভিতরে, দরিদ্র সমাজের ভিতরে সর্বত্র এটা ছড়িয়ে পড়ছে। সম্প্রতি আমি বাংলাদেশ থেকে ফিরে আসলাম প্রায় 3.5 মাস ঘুরে, একটা জিনিস উল্লেখযোগ্য আমি দেখে আসলাম, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি যত জায়গায় গিয়েছি কাউকে ধূমপান করতে দেখিনি। আগে বাসে ট্রেনে সর্বত্র ট্রেন স্টেশনে এবারে মানে মনে হতো যেন সংখ্যাগরিষ্ঠ লোক ধূমপান করছে, এবারে আমি প্রায় ধূমপান দেখিনি, আমার কাছে এবারে বিস্ময়কর মনে হয়েছে। তো তার পরিবর্তে এখন এই যে আপনার ড্রাগের যে প্রচার প্রসার হচ্ছে এটা একটা আশঙ্কার ব্যাপার এবং সরকারকে নিশ্চয়ই মোকাবিলা করতে হবে, কিন্তু সেটা মোকাবিলা করার জন্য বহুমুখী মাল্টিপ্রং স্টেপস দরকার। সেটা একটা হচ্ছে এই জনমত তৈরি করা, একদিকে যেমন সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার জঙ্গিদের বিরুদ্ধে মসজিদের ইমামকে ইনভলভ করেছে ইমামদেরকে, তেমনি ভাবে ইমামদের থেকে শুরু করে সকল ধর্মের সকল ধর্মগুরুদের থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সমাজের সর্বক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নেতা নেত্রী সর্বত্র তারা এই নিয়ে যদি আলোচনা করেন, টেলিভিশনে যদি অবিরাম ধারা এই নিয়ে প্রচার হয়, এই নিয়ে আলোচনা হয় এবং এর ভয়ঙ্কর দিকগুলো সম্পর্কে, তার সাথে সাথে রিহেবিলিটেশন পরামর্শ দেওয়া, এগুলো নানাভাবে একসাথে লোক ধরলাম মারলাম পাখির মতো, তাতে কোনো সমস্যার সমাধান হবে না। তো আমার আর একটা প্রশ্ন, আমাদের এই যে আইন রক্ষাকারী বাহিনী এত দ্রুত এদেরকে ধরে ফেলেন এবং ধরে মেরে ফেলতে পারেন বা মারাত্মপরকতা ধরে ফেলতে পারেন শনাক্ত করুন, তারা এই তনুহত্যা ক্যান্টনমেন্টের ভিতরে মেয়েটিকে মেরে ফেলা হলো সেটা তার অপরাধীকে ধরতে পারছেন না। বছর পর বছর দুইজন সাংবাদিক রুনি এবং সাগর স্বামী স্ত্রীকে তাদের ঘরে গিয়ে হত্যা করে ফেলা হলো, তাদের হত্যাকারীদেরকে ধরতে পারেন না। এই বছর পর বছর যে বাহিনী, যে দেশের বাহিনী, যে দেশের সরকার, এই সমস্ত অত্যন্ত মানে নাজুক ব্যাপারে কিছু করতে পারছেন না। সেখানে একেবারে বলা নেই কোয়া নেই, মাদক যারা ব্যবসা করছে তাদেরকে ধরে ফেলতে পারছেন, এটাও একটা বিস্ময়কর ব্যাপার। এই দুর্যোগের ভিতরে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না।
জি, আমাদেরকে ইমেলে একজন প্রশ্ন পাঠিয়েছেন, তিনি লিখছেন যে সরকার হাজার হাজার মানবাধিকার লঙ্ঘন করছে তাতে কিছু হয়নি, এখন একটি ভালো কাজ করছে, কিছু মারাত্মক সামাজিক কীট দমনে একটু না হয় লঙ্ঘন করলো, আলপাশা বলে একজন লিখেছেন। তারপর আবার প্রশ্ন করছেন, আমার প্রশ্ন হলো আওয়ামী লীগ কি আদৌ মাদক নির্মূল চায়? কেননা মাদকের সবচেয়ে বড় অভিযোগ আওয়ামী লীগ একজন এমপির নাম করেছেন, একজন মন্ত্রীর নামও তিনি করেছেন, তো মন্ত্রীর ছেলের নাম করেছেন আসলে, তো সেই প্রশ্ন তিনি জিজ্ঞেস করেছেন। তো প্রথম অংশটা যেটা, যে এটা ভালো কাজ করছে তাতে কতটা লঙ্ঘন হলো ইত্যাদি, অ্যাডভোকেট সুলতানা কামাল।
জি, যিনি এই প্রশ্নটা করেছেন তাকে বলতে হবে যে মানবাধিকার লঙ্ঘনের অল্প কিছু লঙ্ঘন আর বেশি লঙ্ঘন বলে কোনো ব্যাপার নেই। যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে সেটা লঙ্ঘন হয়েছে, এবং আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, মানুষের অধিকার নিয়ে কাজ করি, আইনের অধিকার নিয়ে কাজ করি, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলা এবং সেটা যাতে না ঘটে। বাংলাদেশের মতন একটা দেশ যেটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের মূল কথাটাই ছিল মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় কারো, সেটা নিয়ে কাজে সেখানে আমাদের প্রশ্ন তোলা ছাড়া কোনো উপায় নাই। আর আরেকটা পরের প্রশ্নটা যেটা তিনি করেছেন যে যাদের নাম উঠেছে তাদের ব্যাপারে কি হচ্ছে, অবশ্যই এই প্রশ্নটা আমরাও বারবারই তুলছি যে আর মোহাম্মদুল্লাহ সাহেব যে কথাটা অত্যন্ত আমি বলবো যে পরিষ্কার করে বললেন যে এত যখন দক্ষতা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এক সপ্তাহের মধ্যে 50 জনকে চিহ্নিত করে তাদেরকে শেষ করে ফেলা হলো, সেই জায়গায় সাগর রনি হত্যার বিচার হয় না, তকির হত্যার বিচার হয় না, তনু হত্যার বিচার হয় না, এবং দিনের পর দিন এই বিচারগুলি আটকে থাকে, তারা অপরাধীও চিহ্নিত করতে পারেন না, অপরাধীকে গ্রেফতারও করতে পারেন না। কাজে এই সমস্ত অসামঞ্জস্যগুলি নিয়ে তো আমাদের প্রশ্ন তুলতেই হবে। তবে প্রশ্নকর্তাকে এই কথা বলি যে দেখুন, মানবাধিকার অল্প কিছু লঙ্ঘন হলে যদি সহ্য করতে হয়, তাহলে যখন বেশি কিছু হবে, অল্প থেকে যখন বিস্তর হতে শুরু করবে এবং এই অল্প থেকেই বিস্তর হয়, তখন কিন্তু আর রক্ষা করতে পারবেন না যেটা আজকে হয়েছে। আমরা 2004 থেকে বলে আসছি যে ক্রসফায়ার বন্ধ করা হোক, এই ধরনের পদক্ষেপগুলি যাতে না নেওয়া হয়, সেটা হয়নি, হাজার হাজার মানুষ কিন্তু প্রাণ দিয়েছে এবং আমরা জানি না এর মধ্যে নিরীহ ব্যক্তিও গেছেন কিনা, এই ক্রসফায়ারের জন্য প্রাণ দিতে হয়েছে কিনা। কিন্তু তার থেকেও বড় কথা যে যারা মারা গেছেন ধরে নিলাম প্রত্যেকেই সন্ত্রাসী, কিন্তু বাংলাদেশ জাতীয়ভাবে ঐতিহাসিকভাবে একটা রেকর্ড স্থাপন করেছে যেখানে বিনা বিচারে এখানে মানুষকে মেরে ফেলা হয়।
হ্যাঁ, আমাদের কাছে আরেকটা ইমেল এসেছে, সেখানে একটু দীর্ঘ মন্তব্য আছে, মন্তব্যটা আমি পড়ে শোনাচ্ছি। তার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আপনারা যারা সরাসরি প্রশ্ন করতে চান তারা এই নাম্বারে ফোন করুন, 202-619-3062। বড় মতামতটা হলো যে একজন লিখছেন, আমার মতামত, যিনি লিখছেন তার নাম হচ্ছে মোহাম্মদ নূর জামাল ঢালি, তিনি লিখছেন যে আমার মতামত বাংলাদেশে মাদক নির্মূল অভিযান ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে। ইদানিং পত্রিকা ও সংবাদে শুনি আইন শৃঙ্খলা বাহিনী সহ পুলিশের অসাধু কিছু কর্মকর্তা মাদক গ্রহণ ও ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে আর কিছুই বলার থাকে না। কথায় আছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়। আবার সরকার কর্তৃক মাদক নিয়ন্ত্রিত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরাই ঘুষ নিয়ে মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা নির্বিঘ্ন করতে সহযোগিতা করছেন, তেমন একটি কথা সর্ষের ভেতর ভূত। যাদেরকে মাদক নির্মূলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা বেআইনি কাজ করছে। আমি মনে করি যারা বেআইনি কাজ যে লিপ্ত তাদেরকে চিহ্নিত করে দীর্ঘমেয়াদী শাস্তি দিতে হবে। সংবাদপত্র টেলিভিশন খুললেই দেখতে পাই রাজধানী থেকে মাদকদ্রব্য উদ্ধার করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলি, তাছাড়া বর্ডার থেকেও চোরাচালান ধরছে বিজিবি, র্যাব, সেনাবাহিনী। তারা আমাদের কাছে প্রশংসার পাত্র। পরিশেষে বলি, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকল বাংলাদেশিকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সাথে সাথে পিতামাতাকে সন্তানের খেয়াল রাখতে হবে, সন্তানেরা কোথায় কী করছে। সৈয়দ মাহমুদুল্লাহ, এই মন্তব্যের উপর আপনার মন্তব্য।
হ্যাঁ, তিনি কিছু প্রশংসনীয় সাজেশন দিয়েছেন সেটার দিকে, কিন্তু আগে এবং কিছু অভিযোগ করেছেন। তখন কারা কারা মাদকের ব্যবসায় জড়িত, কারা কে লাই দিচ্ছে বা সুযোগ দিচ্ছে, সেটা তার অভিযোগ তার পক্ষে বিপক্ষে বলা মুশকিল। তবে সর্ষের ভিতরে ভূত আছে কিনা এটা অবশ্য পরীক্ষা করে দেখা দরকার। এর আগের এক প্রশ্নকর্তার বা ইমেইলের মন্তব্যের কথা উল্লেখ করেছিলেন যে একজন সংসদ সদস্য এবং আরেকজন মন্ত্রীর সন্তান, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে কিন্তু অনেকেই অভিযোগ করেছেন যে তিনি মাদক ব্যবসায় জড়িত, এবং খালি মাদক ব্যবসা না, নানা ধরনের গুরুতর অপরাধের সাথে জড়িত অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, সংসদ সদস্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তি, এই ধরনের অভিযোগের আগে নানা ক্ষেত্রে হয়েছে, কিন্তু তাদের ব্যাপারে তো কোনো বিচার হয়নি, তদন্ত হয়নি, হয় না, তারা আইনের আওতার বাইরে থেকে যায়। গত বছর বা তার আগের বছর একজন মন্ত্রী এক সংখ্যালঘু সম্পত্তি আত্মসাত করেছেন, তাদেরকে সেখান থেকে মানে উৎখাত করে দিয়েছেন, এবং আরো পাওয়ারফুল ক্ষমতাসীন দলের লোকজন সংখ্যালঘুদের সম্পত্তি আত্মসাত করেছেন বলে অভিযোগ আছে। বিরোধী দলের ওরা তো আর সাহস করবে না, যখন যা যা ক্ষমতাসীন থাকে তাদের লোকরা এই ধরনের অপকর্ম করে থাকে সাধারণত। তো এখন এই যে মন্ত্রী যিনি করলেন বা অন্যরা যারা করছেন, এই যে আইন লঙ্ঘনের যে ঘটনাগুলো, সেটা বিনা বিচারে লোককে ধরে হত্যা করা হোক যে কোনো অপরাধে, সেটাও একটা আইন লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন। এই করে আইন ভঙ্গ করে আইন রক্ষা করা যায় না, আইন ভঙ্গ করে, আইন পালন না করে, নিয়ম নীতি অনুসরণ না করে সভ্য মানুষ শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে একটার পর একটা আইন শৃঙ্খলা, ধর্ম, ন্যায় নীতি, এগুলার জন্য যে একটা কাঠামো তৈরি করেছে, সেভাবে দেশগুলোর সংবিধান হয়, দেশগুলোতে আইন প্রণীত হয়, সেগুলো সব উপেক্ষা করে আমরা যদি এই ধরনের একটা মাৎসন্যায় পরিস্থিতি সৃষ্টি করি, একটা বন বন জঙ্গলের রাজত্ব সৃষ্টি করি, তাহলে সেটা আজকে আমি একজনকে নিরপরাধ লোককে হত্যা করছি বা এই ধরনের অবস্থা করছি, ক্ষমতা তো এক দল বা একটা গোষ্ঠী বা এক ওই যেই পুলিশরা, যে র্যাবের লোকরা, যে সরকারি কর্মকর্তারা যারা এখন ক্ষমতায় আছেন, এখন মানে পাওয়ারফুল আছেন, তারা সবসময় ওই সব অবস্থানে থাকবেন না হতে পারে, তারা এক সময় যখন এই অবস্থানে থাকবেন না, তারা তাদের পরিবারের সদস্যরা, তাদের ভাই বেরাদর, তাদের সন্তানরাও এর দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ফলে আইনের এই যে প্রচন্ড লঙ্ঘনের যে ব্যাপারটা, এই ব্যাপারে আমাদেরকে সকলকে সোচ্চার হতে হবে, কেবলমাত্র নিয়ম নীতির কারণে না, আর একটা নিজের স্বার্থের কারণে, যে আমরাও এর ভুক্তভোগী হতে যেতে পারি এবং যে কোনো মুহূর্তে সেটা আমাদের উপরে আযাব নেমে আসতে পারে।
জি, এই মুহূর্তে আমাদের একজন শ্রোতা সালাউদ্দিন সাগর যশোর থেকে লাইনে আছেন। হ্যালো।
শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য মানুষ মারার মতো সিদ্ধান্ত নেয়, এটা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। আমার প্রশ্নটা হচ্ছে যে মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে, রাষ্ট্র এ দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারে কিনা? আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি যে মাদক নির্মূলের নামে বন্দুক যুদ্ধে যে মানুষ মারা যাচ্ছে, সে মাদক নির্মূলের নামে বন্দুক যুদ্ধে মানুষ না মেরে মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা সীমান্তে কি কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারতাম কিনা?
ধন্যবাদ সালাউদ্দিন সাগর আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমে অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি।
ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি তার দ্বিতীয় প্রশ্নের উত্তরটাই দেই। এটা নিয়ে অবশ্য বিভিন্ন বক্তব্য আছে, যেমন কর্তৃপক্ষ বলছেন যে বাংলাদেশের বর্ডার এত বিস্তৃত এবং পোরাস বর্ডার বলছেন, বিভিন্ন জায়গায় আমাদের বর্ডার সংরক্ষণ কিংবা প্রতিরক্ষা করার সেরকম ভাবে সুযোগও নাই, তার ফলে যে কোনো পয়েন্ট দিয়ে এগুলি হয়তো ঢুকতে পারে, সেটা একটা। কিন্তু তারপরেও অবশ্যই সীমান্তে একটা প্রতিরোধ সৃষ্টি করে এটা বন্ধ করা যায়, এবং আমাদের যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে একটা, সেই অধিদপ্তর তো সারা বছরই কাজ করছে, এখন হয়তো একটা বিশেষ অভিযান করে এটা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু যারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নাম নিয়ে বসে আছেন তারা এত বছর ধরে কি করছেন? তারা কি প্রতিদিন এই কাজগুলি করবেন না? এটা তাদের দায়িত্বের মধ্যে ছিল না, তো তাদের কোনো ফলাফল তো আমরা দেখতে পাই নাই। আর প্রথম প্রশ্নটা যদি একটু আমাকে মনে করিয়ে দেওয়া হয়, তার যেটা প্রথম প্রশ্ন ছিল
সাগর, আপনার প্রথম প্রশ্নটা একটু বলুন।
করেছিলাম যে এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানে রাষ্ট্র তার শাসন ব্যবস্থা ঠিক
রাখতে
মানুষ মেরে এটা ঠিক করা সম্ভব হবে, সেটা এই মানবাধিকার লঙ্ঘনের দায় রাষ্ট্র
এড়াতে পারে না,
রাষ্ট্র দায় এড়াতে
পারে না, পারে না, কারণ রাষ্ট্র কিন্তু সংবিধান দিয়ে নিয়ন্ত্রিত। আমাদের মানে সুপ্রিম লটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন, আমাদের সর্বোচ্চ আয়ের উৎস হচ্ছে আমাদের সংবিধান, এবং সেই সংবিধানে 31 থেকে 35 ধারার মধ্যে কিন্তু রাষ্ট্রকে বলে দেয়া হয়েছে যে দেশের মধ্যে যে কোনো ধরনেরই অন্যায় অপরাধ ঘটুক না কেন, যিনি অপরাধী তিনি যত গুরুতর অপরাধী করুক না কেন, তাকে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে বিচারে তার অপরাধ প্রমাণিত হলে তিনি যেই শাস্তি পাবেন সেই শাস্তি তাকে দিতে পারেন, এবং যেই আদালতের এখতিয়ার আছে সেই শাস্তি দেওয়ার, সেই আদালতই মাত্র সেই শাস্তিটা দিতে পারে। যে অভিযানটা দেখছে সেটার মধ্যে তো আইন আদালতের কোনো সম্পৃক্ততাই নাই, এটা তো একেবারেই সম্পূর্ণ আইন আদালত বহির্ভূত কাজ হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন তথ্য দেওয়া হচ্ছে তার একজন সাংসদের বিরুদ্ধে, তিনি কিন্তু বলছেন যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ এখন আমাদের কাছে নেই, কিন্তু একই ক্ষেত্রে আপনি দেখেন ঠিক ওই সময় নার্কোটিক্স তালিকা করতেছে এবং ওই তালিকার শীর্ষে এমপি বদিউজ্জামান বদির নাম আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের কাছে আছে, এবং তারা একত্রে এই তথ্যটি আবার দুদককে দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ভূমিকা রাখছে তার দেশের আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে? তার আইন প্রয়োগকারী সংস্থায় যে বৈষম্যমূলক আচরণ করছে কাদেরকে মারছে? যারা খুচরা বিক্রেতা তারা
আমাদেরকে
আমদানিকারক তাদের কাছে কেন আমাদের আইন প্রয়োগকারী সংস্থা পৌঁছাতে পারছে না? সীমাবদ্ধতা কোথায় আমাদের?
জি,
এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে এটা খুবই একটা বিভ্রান্তিকর ব্যাপার, আর যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে তার নাম শীর্ষে এলো কি করে তালিকায়? প্রমাণ ছাড়াই একটা মানুষের এত বড় সম্মানহানি কি করে ঘটাতে পারলো রাষ্ট্রেরই আরেকটি অঙ্গ? আমার মনে হয় এখানে আমি যদি বদির জায়গায় হতাম, সংসদ বদির জায়গায়, আমি তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে মানহানির মামলা করতাম।
জি, স্যার মাহমুদুল্লাহ কিছু যোগ করবেন এর সঙ্গে? তিনি বোধ হয় কিছু মন্তব্য করতে চাইছেন। হ্যালো অ্যাডভোকেট দিলরুবা শারমিন, হ্যাঁ বলুন, আপনার আপনার মন্তব্য বলুন এই বিষয়ে।
জি আসলে এই বিষয়ে মন্তব্য তো বলতে গেলে আলোচনা হয়ে গেছে, কিন্তু একটু যোগ করতে পারি এই যে আসলে টর্চার দিয়ে মাদক সেবী সেবন করা কি করে সম্ভব, এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে যাদেরকে টর্চার করা হয়েছে তাদের কি কোনো পোস্টমর্টম করা হয়েছিল যে হ্যাঁ এরা মাদক সেবন চিহ্নিত হয়েছে, সেটা একটা প্রশ্ন। আর আপনি অলরেডি বলে ফেলেছেন যে সারা বছর তো আমরা আমাদের রাষ্ট্রীয় খরচে টানছি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন বাহিনী, সেক্ষেত্রে যারা এটার কাজে প্রতিনিয়ত লিপ্ত আছেন তারা সারা বছর আসলে কি করছেন? হঠাৎ করে র্যাবের মতো একটা এলাইট ফোর্স যাদের উপর দেশের আরো অনেক বড় বড় দায়িত্ব, তাদের শুধু সেবকদেরই প্রসারে ফেলতে হচ্ছে, কিন্তু যেভাবে আসছে যে পথে আসুক না কেন, বাহিনী জানুক অথবা না জানুক রাষ্ট্রের দায়িত্ব বাহিনী জানবে এবং রাষ্ট্রীয় ভাবে ঠেকানো হবে। সেবনের প্রশ্ন বা সেবকের প্রশ্ন পরে আসছে, এবং তারপরে গত দু তিন দিনে এই যে ক্রমাগত একাধিক ক্রসফায়ার এই বিষয়ে, এটা কি আমাদের কিছু প্রশ্ন উত্থাপন করে না যে আসলে এর পিছনে অন্য কোনো দিকে মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিনা, অথবা এই যারা নিহত হয়ে গেল তাদের কি আত্মপক্ষে সমর্থন করার সুযোগ দেওয়া হয়েছিল? এদেরকে ক্রসফায়ারে ফেলতে হবে কেন? এদেরকে নিরাময় কেন্দ্রে পাঠানো যেতে পারত, এদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারত, এবং এরা কেন করছে মাদক সেবন সেটাও খুঁজে বের করা যেতে পারত।
জি একটা কথা, একটা কথা বলতে বলা প্রয়োজন,
আমি একটু এটা বলি,
হ্যাঁ একটু সংক্ষেপে।
বছর আমরা শুনছি বিশেষ করে একজন সংসদ সদস্যের নাম, আপা আজকে বললেন যে আমার ওনার জায়গায় হলে উনি মানহানি করতেন, আমার জায়গায় হলে তো আমি এর অনেক আগেই প্রতিবাদ কাগজে পত্রে ছেপে এবং মানহানি কেন পুরো রাষ্ট্র কাঁপিয়ে দিতাম যে আমি একজন জনপ্রতিনিধি, আমার বিরুদ্ধে এই ধরনের কথা উঠছে, আমি এটা করছি না। উনি নিশ্চুপ আছেন কেন? কেন উনি বা ওনার দলের কেউ এমনকি ওনার সমগোত্রী যারা আছেন, যারা সমমনা আছেন বা ওনার যাকে বলে সহকর্মী আছেন, তারাই তা কেন প্রশ্ন খুব তুলছেন না যে কেন ওনার নাম উঠছে, কেন উনি আসলে নির্দোষ, এই ধরনের কথা উঠছে না কেন? খুবই বিস্ময়কর ব্যাপার।
হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ দিলরুবা শারমিন। আসলে মাদক সেবকদের নিয়ে ঠিক প্রশ্ন ওঠেনি এখানে, বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাদক সরবরাহ যারা করছে, যারা ব্যবসার সঙ্গে জড়িত, যারা চোরাচালানকারী, অন্তত সরকারের পক্ষ থেকে সেটাই বলা হচ্ছে যে তাদের প্রতি র‍্যাব এই পদক্ষেপ নিচ্ছে। সৈয়দ মাহমুদুল্লাহ হ্যাঁ আমরা একটু যাচ্ছি।
জি বলুন। এটা তো মাদক সেবনকারীদের ব্যাপারে অভিযান চালানো হয়নি, সেটা আরেকটা, মাদক সেবনকারীদের ব্যাপার নিয়ে আমাদেরকে অনেক কাজ করতে হবে, দেশকে, সমাজকে, রাষ্ট্রকে। কিন্তু এখন এই যে মাদক নিয়ন্ত্রণের জন্য, মাদকের সরবরাহ বন্ধ করার জন্য, এটা খুব জোরে সোরে নানাভাবে চেষ্টা করতে হবে। দেশীয় যে কিছু কিছু মাদক উৎপাদন হচ্ছে না তা বলা মুশকিল, বিদেশ থেকে আসছে। এবং সম্প্রতি আরেকটা রিপোর্ট আমি পড়লাম, মিয়ানমারের বর্ডার দিয়ে, আগে তো বলা হতো ভারত থেকে, কিন্তু এখন শোনা যাচ্ছে মিয়ানমার ওই দিক থেকে আরো সবচেয়ে বেশি আসছে। তো আমাদের এই বর্ডারটা তো ছোট একটা দেশ, কিন্তু সীমান্ত বেশ বড় সড়ক, এবং আমাদের আমাদের ক্ষমতাও তো খুব ব্যাপক না যে আমরা একবারে, আর তাছাড়া কোনো দেশই এখন নিশ্চিত ভাবে তো দেয়াল তুলে, আমেরিকা যেরকম মেক্সিকোর বর্ডারে দেওয়াল তোলার কথা বলছে ওই দিক থেকে ইমিগ্রেন্ট আসা বন্ধ করার জন্য, ট্রাম্প সাহেব বলে আসছেন, সেটা এই দেশই তো পারছে না, এত ধনী একটা দেশ, কয়েক মাইল দেওয়াল এখনো তৈরি করতে পারেনি। তো আমাদের পক্ষে তো ওইভাবে একবারে দেওয়াল তুলে দেওয়া সম্ভব না, ফলে নানা ধরনের কৌশল অবলম্বন করে কিভাবে আপনার মাদক আসা বন্ধ করতে হবে, সেটা একটা। মাদক তৈরি যদি দেশে হয় সেটা বন্ধ করতে হবে। মাদকের ব্যবসা কিভাবে দেশে, এই যে যারা এটা লেনদেন করে ব্যবসা করে, এগুলা মানে পুলিশের ডিটেকটিভ ওয়ার্কের মাধ্যমে এগুলা তথ্য অনুসন্ধান করে এগুলো নিয়ন্ত্রণ করা, বন্ধ করা, এগুলার জন্য কৌশল, এই কৌশলগুলো নিয়ে কিন্তু এখনো কোনো সরকার মানে প্রকাশ্যে কোনো কাজ করেছে বলে তো মনে হয় না। এই একটা। আরেকটা হচ্ছে যে সরকারের মন্ত্রীরা বা সরকারের বিভিন্ন দপ্তর পার্লামেন্টেও আলোচনা হওয়া উচিত এবং জনমত তৈরি করার জন্য সংবাদপত্র এবং মিডিয়ার প্রতিনিধিদেরকে নিয়ে মানে সুলতানা কামালের মতো বিখ্যাত বিশিষ্ট মানবাধিকার কর্মীদেরকে নিয়ে, দেশের জনমতের প্রতিনিধিদেরকে নিয়ে নানা পর্যায়ে নানা লেভেলে ব্যাপক জনমত তৈরির জন্য এবং মতামত নেবার জন্য কিভাবে এই মিনিসে সর্বনাশ থেকে দেশকে রক্ষা করা যায়, আমাদের তরুণ সমাজকে, আমাদের জনগণকে তার নানা উপায় উদ্ভাবন করার জন্য, কৌশল উদ্ভাবন করার জন্য কথাবার্তা হওয়া উচিত, মিটিং হওয়া উচিত, আলোচনা সভা হওয়া উচিত, এটা আমি মনে করি।
জি, শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের হ্যালো ওয়াশিংটন কল ইন শো, হ্যালো ওয়াশিংটন শুনছেন। এ সম্পর্কে প্রশ্ন করতে চাইলে আমাদের বিষয়টি হচ্ছে বাংলাদেশে মাদক নির্মূল অভিযান ও মানবাধিকার লঙ্ঘন, এ বিষয়ে প্রশ্ন করতে চাইলে আপনারা এই নম্বরে ফোন করতে পারেন 2026193062। এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন মোহাম্মদ নূর জামাল ঢালি খুলনা থেকে। হ্যালো, হ্যাঁ ঢালি সাহেব, আপনার বিশাল মন্তব্যটা আমি পড়ে শুনিয়েছি এর আগেই, তখন আপনাকে টেলিফোন লাইনে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই মন্তব্যের বাইরে আপনার কোনো প্রশ্ন আছে কিনা বিশেষ করে?
মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না।
আপনি আপনি ইমেইলে তো আমাদের বড় করে একটা মন্তব্য পাঠিয়েছেন, সেই মন্তব্য আমি পড়ে শুনিয়েছি, তারা শুনেছেন, এই সম্পর্কে মন্তব্য করেছেন, তখন আপনাকে ফোন লাইনে আমরা পাইনি। তো আপনি কি সেই প্রসঙ্গে কোনো প্রশ্ন করবেন?
হ্যাঁ বলবো। আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যে সংবাদপত্র বা টেলিভিশন খুললে আমরা দেখতে পাই যে রাজধানী থেকে মাদকদ্রব্য উদ্ধার করছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো, তো সেক্ষেত্রে দেখা যায় যে পুলিশ যতটা না ভূমিকা রাখছে তার থেকে বেশি ভূমিকা রাখতেছে যে বাংলাদেশের অন্য আইন শৃঙ্খলা বাহিনী যেমন বিজিবি বা র‍্যাব। তো আমরা জানি যে পুলিশ আমাদের জনগণের বন্ধু, তো ইদানিং শোনা যাচ্ছে যে তারা অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, যেমন আমি বলবো না যে সকলেই যে এই কাজে লিপ্ত হচ্ছে, তবে বেশ কিছু ওয়াসাধু কর্মকর্তা বা যারা বড় বড় পর্যায়ে অবস্থান করছেন তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানে মাদকের সঙ্গে জড়িত।
জি, আপনার প্রশ্নটা
যদি, হ্যাঁ
আপনার প্রশ্নটা কি হবে, এই এই মন্তব্যটা আমরা পড়ে শুনিয়েছি, আপনার প্রশ্নটা কি হবে? হ্যালো,
আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি,
বলুন।
আমার 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 প্রশ্ন হচ্ছে যে মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অসাধু কর্মকাণ্ড এটা কিভাবে রোধ করতে হবে, এটাই।
আচ্ছা ধন্যবাদ। অ্যাডভোকেট সুলতানা কামাল।
জি না, তিনি যে কথাটা বলেছেন সেটার সঙ্গে তার দ্বিমত পোষণ করার কিছু নাই, অবশ্যই এই অসাধু কর্মকাণ্ডগুলি বন্ধ করতে হবে, এবং আমি নুরুল্লাহর সঙ্গে এই কথা মাহমুদুল্লাহর সঙ্গে দুঃখিত খুবই এই একই মত পোষণ করি যে এটা আসলে হঠাৎ করে, এটা ঠিক যে একটা বিশেষ উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদের র‍্যাবকে বলেছে, র‍্যাব বাহিনীকে বলেছেন যে মাদক নির্মূলে তারা যেন ভূমিকা রাখেন, সেটা তো ঠিকই, কিন্তু শুধুমাত্র র‍্যাবের উপরে এই দায়িত্ব দিলে চলবে না। আসলে এটা এমন একটা সমস্যা যেখানে পরিবার থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলি এবং অনেকে মিলে এটার সমাধানের চেষ্টা করতে হবে, কারণ যে কথাটা আমার বোধগম্য হয় না যে যেই বাড়িতে কোনো শিশু কিংবা কোনো সদস্য মাদক গ্রহণ করেন নিশ্চয়ই সেই বাড়ির সদস্যরা জানেন তারা মাদক কোথা থেকে সংগ্রহ করেন, কোথায় এই মাদক পাওয়া যাচ্ছে, কোন, এবং এখন শোনা যাচ্ছে যে কোনো দোকানে যেয়ে মাদক চাইলে পাওয়া যায়। তো সেটা যদি এতই খোলামেলা একটা তথ্য হয়ে থাকে তাহলে আমাদের পুলিশ বাহিনী এতদিন ধরে সেটা কেন চিহ্নিত করতে পারছেন না, কেনই বা সেরকম ভাবে যে তাদেরকে আইনানুগ ভাবে ধরে নিয়ে প্রশ্ন করে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে শাস্তির ব্যবস্থা করতে পারছেন না? এটা আমাদের একটা বিরাট বড় প্রশ্ন, কারণ সবাই বলছে যে সবাই জানে কোথায় পাওয়া যায়, আর যদি সেটাই না হবে তাহলে এত মানুষ মাদক গ্রহণ করছে কোথা থেকে? আমি যদি না জানি কোন দোকানে পাওয়া যায় আমি মাদক আনবো কোথা থেকে, কিনবো কি করে? তো সেটাই যদি হয় তাহলে প্রত্যেকের কাছে তথ্য আছে, পরিবারেরও লোকজনের এই ব্যাপারে একটা দায়িত্ব রয়েছে, এবং আমাদের একটা নিয়মও আছে যে তারা তাদেরকে সংশোধনাগারে দিতে পারেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। এই ব্যাপারে পরিবারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে চেষ্টা করতে হবে যে পরিবারের সদস্যরা যেন কেউ মাদক সেবার সঙ্গে যুক্ত না হন, সেটা একটা ব্যাপার। এবং সামাজিক ভাবে আমাদের এটা একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, যে কথাটা মোহাম্মদুল্লাহ সাহেব বলেছেন যে আমাদের গণমাধ্যমগুলি এই ব্যাপারে আরো বেশি সোচ্চার হতে হবে, তবে সবচেয়ে বড় দায়িত্ব গিয়ে রাষ্ট্রের উপরেই বর্তায়। রাষ্ট্র যেন সবাইকে সম্পৃক্ত করতে পারে, এটা যেন একটা মারামারির ব্যাপারে চলে যায় না যায়, এটা যেন একটা যুদ্ধের সেই ধরনের বন্দুক যুদ্ধের মাধ্যমে। ফিলিপিন্সেও এটা কোনো সমাধান হয়নি, আমরা জানি যে লাতিন আমেরিকান দেশগুলিতেও কেউ এগুলির সমাধান করতে পারেনি। কাজে আমাদেরকে সামাজিকভাবে সবাই মিলে যে কথাটা মোহাম্মদুল্লাহ সাহেব বলেছিলেন আবার তাকে আমি কোট করছি, মাল্টি প্রংড একটা অ্যাপ্রোচ নিয়ে এই অসুবিধাটা দূর করার জন্য, এই কি বলে অনাচারটা দূর করার জন্য আমাদের কাজ করতে হবে।
আপনি ফিলিপিন্সের প্রসঙ্গ তুলেছেন, আসলে ফিলিপিন্সে কিছুদিন আগে আমরা জানি যে একটা ব্যাপক মাদক দ্রব্য বিরোধী অভিযান চালু হয়েছিল, তো সেই প্রসঙ্গে আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহর কাছে জানতে চাই যে সেই আন্দোলন কি কতটা সফল হলো, নাকি বাংলাদেশ ঠিক ওই মডেলেই এই ঘটনাটা ঘটাচ্ছে?
সেটা সফল হলো সেটা তো একেবারে মানে রাষ্ট্র রীতিমতো ভয়ঙ্কর অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হলো সেখানে ফিলিপিন্সে,
সেই
এবং লোককে ধরে ধরে মেরে ফেলা, প্লেন থেকে একটা মানে তথাকথিত অপরাধীকে প্লেনে তুলে নিয়ে হেলিকপ্টারে বা প্লেনে ওখান থেকে ছুঁড়ে ফেলা, এটা তো বর্বরতা। এই যুগে এসে এই একবিংশ শতাব্দীতে আমরা এই ধরনের বর্বরতা তো পৃথিবীর যে কোনো জায়গায় হোক, পৃথিবী মানুষ তো একটি মানে একটি স্পিসিস, আমরা মানব সভ্যতায় এই পরিমাণ বর্বরতার দিকে এগিয়ে যাব সভ্যতার দিকে না গিয়ে? এ তো হতে পারে না, আমরা আমরা পিছন চলে যেতে পারি না, আমরা মানে সেই যে যুগে আইন ছিল না, সমাজ ছিল না, রাষ্ট্র ছিল না, আমরা সেই যুগে চলে যাবো? সেটা হতে পারে না, আমরা আমাদেরকে আইন ফলো করতে হবে। যত বড় অপরাধী হোক, যেটা সুলতানা কামাল বলেছেন, আমি শিওর যে আপনারা সকলে আমরা সকলে এটা একমত হবো, আমরা কোন অবস্থাতে আইনবিহীন সমাজে প্রত্যাবর্তন করবো না, আমাদেরকে আইন ফলো করতে হবে। সেটা আমাদের সংবিধানে, পৃথিবীর সব সংবিধানে, সব দেশে, সব ধর্মের ধর্মীয় বই পুস্তকে, সর্বত্র নীতি কথা সর্বত্র আসছে, আমাদেরকে নীতি অনুসরণ করতে হবে, আইন অনুসরণ করতে হবে। আইন একটা লোক অপরাধী কে বলেছে সে অপরাধী? আমি সরকারি বাহিনী তাকে ধরবে, তার বিরুদ্ধে অভিযোগ এটা আদালতে সমর্পণ করবে, আদালতে বিচার। এখন বিচার ব্যবস্থা যদি সঠিক না হয়, আমি যদি সেটা নিশ্চিত করতে না পারি, সেটা আমার ব্যর্থতা। আমি আমার বিচার ব্যবস্থাকে প্রশ্নাতীত করতে হবে, তাহলে আমি দক্ষ লোকদেরকে সেখানে পাঠাতে হবে। আমি যদি আমার দলের মানে অপদার্থ সমস্ত লোক, অপরাধী টাইপের লোক, আমার দলের ক্যাডারদেরকে তাদের যোগ্যতা আছে না দেখ না এগুলো না দেখে যদি বিচারক বানিয়ে ফেলি, তাহলে এই সমস্যা হবে। আমি যদি সত্যিকারের সুশিক্ষিত লোকদেরকে সেখানে পাঠাই, তাদেরকে ভয়ভীতির মধ্যে না রাখি, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা না করি, আমার পক্ষে, আমার দলের পক্ষে, আমার পরিবারের লোকজনের পক্ষে রায় দিতে বাধ্য না করি, আমি তাদেরকে নিরপেক্ষভাবে রায় দেওয়ার ব্যাপারে উৎসাহিত করি, তাহলে একটা দক্ষ সুষ্ঠ বিচার ব্যবস্থা গড়ে উঠবে। এবং সেই বিচার ব্যবস্থার মধ্যে যত ধরনের অপরাধী হোক, সে রুনি হত্যাই হোক আর আপনার এই মাদকের এই ব্যাপারটি হোক, যেটাই হোক, সমাজের যে সমস্যাই হোক, আদালতে যাবে, সুবিচার হবে, সেই পরিবেশ
অবশ্যই আমাদের হাতে,
এবং সেভাবেই আমরা আমাদের দেশকে ভালোর পথে, উন্নতির পথে, সমস্ত সমস্যা থেকে মুক্ত করার পথে এগোতে পারবো।
আমি খুবই দুঃখিত, আমাদের হাতে সময় খুব কম, একজন শ্রোতা অপেক্ষা করছেন, দীপক চক্রবর্তী। হ্যালো, নমস্কার দীপক চক্রবর্তী, খুব সংক্ষেপে প্রশ্ন করবেন, কারণ আমাদের একদম প্রান্তিক মুহূর্তে আছে।
আমি খুব সংক্ষেপে প্রশ্ন করব, সংক্ষেপে প্রশ্ন করে আমি ইতি টানবো। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে মাদক যে ব্যবসা করে এবং যে মাদক যে খায়, তাদেরকে আমি বলবো যে গার্জিয়ান উদ্দেশ্যে বলবো, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে?
হ্যাঁ, সেটাই আলোচনা হয়েছে।
আপনারা অবশ্যই নজর দিবেন, কেননা যে মাদক ব্যবসা করতেছে উনি কিন্তু মাদকের কতটা যে একদম তরুণ প্রজন্ম যে ক্ষয়ক্ষতি হবে এটা কিন্তু উনি বুঝে না। যে মাদক যে গরম করছে যে খাচ্ছে, অবশ্যই এই আমাদের গার্জিয়ান পক্ষে আমাদের নজর দিতে হবে। এটাই আমি ছোট করে প্রশ্ন করলাম, নমস্কার।
জি নমস্কার। দীপক চক্রবর্তী আসলে সেই কথাটি বললেন যে কথাটি আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, যে কেবলমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ব্যাপারটা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীকে ধরতেই পারে, বিচারের সম্মুখীন করতে পারে, কিন্তু পাশাপাশি এই কথাটা অত্যন্ত সত্য যে এটি একটি বড় রকমের সামাজিক সমস্যা। সুলতানা কামাল একটু আগেই আমাদের বললেন যে বাবা মা কিংবা পরিবেশের একটা ব্যাপার আছে, সে তো একাকী এসে মাদকদ্রব্য পান করছে না, কিংবা একাকী পেলেও পান করলেও সেটার একটা প্রভাব পরিবারের মধ্যে পড়বে, পরিবার একদম জানে না সেটা নয়। তো সেই জিনিসটি বোধ হয় রক্ষা করা প্রয়োজন। আমরা অনুষ্ঠানের এই প্রান্তিক মুহূর্তে রয়েছি, আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছি না, কিন্তু আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুলতানা কামালকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আর হ্যালো ওয়াশিংটনের এই সংকলন আজকের মতো এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার চীনে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। সম্প্রতি গুয়াংজাওতে একজন কর্মকর্তা সূক্ষ্ম এবং অস্পষ্ট তবে অস্বাভাবিক শব্দের চাপ অনুভব করতে শুরু করেন। বেজিংয়ের যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে সেই কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে ফেরত নিয়ে আসা হয় রোগ নির্ণয় করার জন্য, এবং এতে দেখা গেছে তার মস্তিষ্কে হালকা আঘাতের সৃষ্টি হয়েছে। বুধবারের দেওয়া সতর্কতায় যুক্তরাষ্ট্র সরকার এই লক্ষণের কোনো কারণ ব্যাখ্যা করেনি, তবে এই ধরনের আর কোনো খবর চীনের অন্যান্য জায়গা থেকে আসেনি। যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে। তারা পরামর্শ দিয়েছে যারা এই ধরনের অস্বাভাবিক শব্দ অনুভব করবেন তাদেরকে অন্যত্র সরে যেতে যেখানে এই শব্দের সমস্যা নেই। দক্ষিণ কোরিয়ার আটজন সাংবাদিক বুধবার উত্তর কোরিয়ায় পৌঁছে গেছেন। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর কেন্দ্র ভেঙে ফেলা পর্যবেক্ষণের জন্য তারা শেষ মুহূর্তে সেদেশের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পান। মঙ্গলবার বিমানে বেজিং থেকে উত্তর কোরিয়ার ওয়ানসান শহরে যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন এবং রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সোল বলেছে দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরা তা করতে পারেনি কারণ পিয়ংইয়ং তাদের সেদেশে যাওয়ার অনুমতি দেয়নি। দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় বলেছে উত্তর কোরিয়া শেষ পর্যন্ত বুধবার তাদের অনুমতি দেয় পানমুনজমে সংযোগ চ্যানেলের মাধ্যমে বার্তা পাঠিয়ে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2016 সালে তার নির্বাচনী প্রচার অভিযানের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য FBI যে এজেন্ট ব্যবহার করে সেই ঘটনাকে স্পাইগেট আখ্যা দিয়েছেন। তিনি টুইটারে বলেছেন এটা ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক কেলেঙ্কারির ঘটনা। রাশিয়ার সঙ্গে ট্রাম্প নির্বাচনী অভিযানের সম্ভাব্য যোগসাজশ সম্পর্কে যে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্ত চলছে, আমেরিকান নেতা টুইটারে তার তীব্র সমালোচনা করেন। ফরাসি প্রেসিডেন্ট জা ইভস লাড্রেন বুধবার বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি নেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তারা কোনো প্রভাব বিস্তার করেনি। মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আনোয়ার গারগাস টুইটারে যুক্তরাষ্ট্রের খবরে যা প্রকাশ করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের ছেলে সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের দূতদের সঙ্গে দেখা করেছেন তা অস্বীকার করেছে।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জিও গিল এবং স্কিপ সিস্ক। আমি তাহিরা কিবরিয়া আপনাদের আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভ রাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.